প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله في إسلامي بحرا مدني چنل درشق بندو ماه رمجانير বিশেষ ট্রান্সমিশনের বিশেষ একটি অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহ গত বছরের ন্যায় এই বছরেও আলহামদুলিল্লাহ প্রশ্ন জ্ঞানের চাবি অনুষ্ঠান আমরা নিয়ে এসেছি। এই অনুষ্ঠানের মাধ্যমে শরীয়তের বিভিন্ন বিধি বিধান যেন আমরা জানতে পারি এবং রমজান সহ রোজার মাসলা মাসাইল, জাকাতের মাসলা মাসাইল এবং অন্যান্য ইবাদত সম্পর্কে, শরীয়তের যে কোনো বিষয় সম্পর্কে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারি। তো যারাই এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা এবং মাহে রমজানের কে উপলক্ষ করে এই যে অনুষ্ঠানের আয়োজন অনুরোধ করব। গোটা মাস যদি আমরা কলম ডায়েরি নিয়ে বসি এবং শরীয়তের বিভিন্ন বিধিবিধান লেখার জন্য যদি চেষ্টা করি, আশা রাখি গোটা মাস আমরা অসংখ্য শরীয়তের বিধিবিধান আমরা জানতে পারবো। মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ। ইয়াজ্জাল পূর্বের ন্যায় এই বছরেও আলহামদুলিল্লাহ দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুল্লাহ আলী আমাদের সাথে রয়েছেন। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। যারা অনুষ্ঠান দেখছেন টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করুন এবং নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS এর মাধ্যমে শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে মেসেজ করতে পারেন। ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যারা দেখছেন তাদেরকে বলবো আপনারা কমেন্টসের মাধ্যমে যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। ইনশা আল্লাহুল করিম মাহে রমজানের বিভিন্ন পর্বে আপনাদের আসা বিভিন্ন প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব। মাহে রমজানের পবিত্র দিন অতিবাহিত হচ্ছে, যাব কোথায় থেকে কোন ইসলামী ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য মুফতি সাহেবকে প্রশ্ন করেছেন, আমরা প্রশ্ন শুনব এবং মুফতি সাহেব থেকে উত্তর নিব। জি, প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম মোহাম্মদ সাইম। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন হলো, রোজা রাখার ক্ষেত্রে সাওয়াবের নিয়তের পাশাপাশি স্বাস্থ্য রক্ষার নিয়ত থাকলে কি রোজা বাতিল হয়ে যাবে, নাকি এতে সাওয়াব কমে যাবে, নাকি রোজার কোনো ক্ষতি হবে না? এ সম্পর্কে জানিয়ে দিলে মেহরবানি হবে।
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে, যে নিয়ত যদি রোজার ইবাদতের নিয়ত না হয়, সুস্বাস্থ্যের জন্য যদি হয়, সুস্থ থাকার জন্য যদি নিয়তে হয়, তাহলে এই নিয়ত কার্যকারী হবে কি না, রোজার আহকামের প্রতি বিধানের প্রতি কোনো সমস্যা হবে কিনা বিস্তারিত বলুন।
রোজার মধ্যে যে কোনো ইবাদত হোক, তার মধ্যে প্রধান উদ্দেশ্য থাকতে হবে লিওয়াজিহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যে আমি এই আমল এই জন্য করছি যে এটা আল্লাহ পাক এর সন্তুষ্টি অর্জিত হবে, রব তাআলার জাতের জন্য মানুষ একনিষ্ঠতার সাথে ইবাদত করবে। এখন সেটা চাই নামাজ হোক, চাই রোজা হোক, চাই জাকাত হোক, চাই হজ হোক, ইবাদতের মাধ্যমে অনেক বিষয়ের ফায়দাও আমরা অর্জন করে থাকি। কেননা দীন ইসলামের যে আহকাম রয়েছে সেখানে আখিরাতের যে সওয়াব রয়েছে, আখিরাতের সওয়াব রয়েছে, কিংবা দুনিয়াবি বিষয়েও আমাদের স্বাস্থ্য এবং অন্যান্য অনেক বিষয় এমন রয়েছে যে যে সমস্ত গুণাবলী ব্যক্তির মধ্যে থাকা উচিত নয়, সেই গুণাবলী থেকে সেই পবিত্র হয়ে যায়। এখন রোজা তার মধ্যে একটি ইবাদত। তো কোরআনের মধ্যে লাআল্লাকুম তাত্তাকুন বলা হয়েছে, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও, অর্থাৎ রোজা রাখা এবং রোজার ফরজিয়ত এর মাধ্যমে তোমরা মুত্তাকি হয়ে যাও। যখন ব্যক্তি মুত্তাকি হয়ে যাবে তো প্রকাশ্য আকৃতির সাথে সাথে বাতিনি সৌন্দর্যও চলে আসবে, যে আকিদাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, আমলও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবেন, তাকুয়া তার নসিব হয়ে যাবে। তো এই উপকারিতা তো সে লাভ করবে। আর এগুলো সবকিছুই ইখলাসের ভিত্তিতে এই বিষয়গুলো রয়েছে, এমন নয় যে এগুলোর ফায়দা দ্বারা ব্যক্তি ইখলাস থেকে বের হয়ে যাবে। আচ্ছা, কিছু প্রকাশ্য বিষয় রয়েছে যাতে উপকারিতা লাভ করা যায়। এখন রোজা রাখল, শারীরিক দিক থেকে ব্যক্তি ফিট আছে, অর্থাৎ সারাদিন অপ্রয়োজনীয় জিনিস খাবার থেকে বিরত থাকবে, তো সে এই উপকারিতা লাভ করবে। বরং রোজার মাধ্যমে স্বাস্থ্য ঠিক করার বিষয়ে তো হাদিসে পাকের মধ্যে ইরশাদ করা হয়েছে, সুমু তাসিহু, যে তোমরা রোজা রাখো স্বাস্থ্যবান হয়ে যাবে, রোজা রাখো স্বাস্থ্যবান হয়ে যাবে। যে ব্যক্তির পেট যখন এত সময় ধরে অর্থাৎ ক্ষুধার্ত থাকবে, তাহলে শুরুতে তিনি যা খেয়েছেন সেগুলো হজম হবে এবং অনেক ধরনের উপকারিতা তিনি লাভ করবেন। তো এই জন্য রোজা রাখলে স্বাস্থ্যবান হয়ে যাবে, এটা তো হাদিসে পাকের মধ্যে রয়েছে। তো এই জন্য ব্যক্তি রোজা রাখবে, রমজানে তো ফরজ, অন্য সময়ও রাখা উচিত, বাকি আপনি যেভাবে বলেছেন। তো নিয়ত শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, স্বাস্থ্য ভালো হোক কিংবা না হোক, এই স্বাস্থ্য দিয়ে কি হবে। তো এটা, এই নিয়ত যদি আপনি কোনোভাবে করে নেন, কোনো অসুবিধা এখানে নেই। আমরা অনেক ধরনের উপকার লাভ করি, যেমন আপনি নামাজ পড়লে তো নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য পড়া হয়। আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তুমি এই অনুমানের মধ্যে পৌঁছাতে না পারো, আর প্রকৃতপক্ষে আল্লাহকে কেউ এইভাবে দেখতে পারে না, তাহলে এই ধারণা অবশ্যই করবে যে ফা ইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন, এভাবে ইবাদত করো। আচ্ছা, ইবাদত যখন আমরা খুশু হুদুর সাথে করব, তাহলে আমরা প্রকাশ্যে যে সওয়াব অর্জন করব সেগুলো আপন জায়গায়, কিন্তু বাতিনি দিক থেকে যেই উপকারিতা লাভ করব সেগুলো আলাদা। যদি ব্যক্তির দৃষ্টি নামাজ তাসবি ইত্যাদি এগুলোর দিকে থাকে, তো মনস্তাত্ত্বিক দিক থেকে সুখ পাবেন, এটা মনস্তাত্ত্বিক সুখ। সিজদার মধ্যে যখন ব্যক্তি যান, তো এটা আমাদের শরীর থেকে যে রক্ত সঞ্চালন সেটা মস্তিষ্কে সেটা পৌঁছে যায়, কিন্তু সাধারণভাবে কেমন, যে মস্তিষ্কের দিকে এইভাবে রক্ত প্রবাহিত হয় না, যেখানে যতটুকু সম্ভব সেদিকে ততটুকু যায়। কিন্তু যখন ব্যক্তি রুকু করেন অতঃপর সিজদার মধ্যে যান, সিজদাতে যাওয়ার পরে তো তিনি রক্ত সঞ্চালনের যে প্রক্রিয়া, তো সেটা মস্তিষ্কের দিকে পৌঁছে, উপকারী বিষয়। এখন অনেক লোক যারা ব্যায়াম করেন, তাদের দেখবেন তারা অনেক সময় উল্টো ঝুলে যায়, অন্য কিছু করেন, এই কারণেই। আচ্ছা, এই উপকারিতা লাভ করলো, রুকু করেন, সিজদা করেন, এত সংখ্যক রাকাত পড়েন, তো শারীরিক দিক থেকেও এটা এক ধরনের ব্যায়াম। কিন্তু নিয়ত রাখবেন আল্লাহর সন্তুষ্টি, আমরা ব্যায়াম করার জন্য আসিনি, কিন্তু এতে এর ভেতরে এই উপকার রয়েছে। হজ করেন, হজের মধ্যে অনেক হাঁটতে হয়। আচ্ছা, তাওয়াফ করা, সাফা মারওয়া, সাই করা, এতেও যেখানে ক্লান্তি অবসাদ ইত্যাদি রয়েছে, তো এটা শরীরের জন্য উপকারী বিষয়, অর্জিত হয়ে যায়। তো আমাদের যে নিয়ত থাকবে সেটা আল্লাহর হুকুমের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, এর আওতায় যে সমস্ত বিষয় আমরা অর্জন করি সে ব্যাপারে সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাকের অনুগ্রহ। কিন্তু আওতাধীন যে বিষয়গুলো আমরা অর্জন করি, এটার একনিষ্ঠ নিয়ত যেন না থাকে, না হয় ইবাদতের সওয়াব যেটা রয়েছে তা থেকে বঞ্চিত হয়ে যাবেন। কিন্তু যদি কেউ এ ধরনের নিয়ত করেও নেন যে আমি রোজার মধ্যে স্বাস্থ্যবান হয়ে যাব, নামাজের মধ্যে আমি ব্যায়াম করব, এতে নামাজ কিংবা রোজা ভেঙে যাবে না, ভঙ্গ হবে না, ওনার রোজাও পূর্ণ হয়ে যাবে, ওনার যেই নামাজ থেকে গেছে সেটাও পূর্ণ হয়ে যাবে। কিন্তু নিয়ত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, তার আওতায় এই ফায়দা লাভ করবেন।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মুফতি সাহেব অত্যন্ত বিস্তারিত উত্তর প্রদান করেছেন। আমরা যাব পরবর্তী প্রশ্নের দিকে। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম মোহাম্মদ শাওন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, রোজা ফরজ হওয়ার শর্ত কয়টি?
জি মুফতি সাহেব, কি বলবেন, রোজা ফরজ হওয়ার শর্ত কি একটু বিস্তারিত বলুন।
রোজা ফরজ হওয়ার জন্য যে শর্ত রয়েছে, তার মধ্যে রয়েছে যে প্রত্যেক আকিল বালিক ব্যক্তি, মুসলমান নারী পুরুষের মধ্যে যারা মুকিম হবেন, মুসাফির শরঈ হলে তিনি মুসাফির সফরের মধ্যে রয়েছেন, মুকিম নন, তো তার উপর রমজানের রোজা ফরজ নয়। উদ্দেশ্য হচ্ছে যে তার উপর রাকাটা ফরজ নয়, সে যখন সফরে থাকবে আর পুনরায় যখন সফর থেকে চলে আসবেন অথবা মুকিম অবস্থায় তিনি হয়ে যাবেন, তখন রোজার কাজা করাটা তার জন্য আবশ্যিক হয়ে যায়। কিন্তু তিনি রাখলে এটা তার জন্য আরও ভালো আমল হয়ে যায়, কেননা আজকালকার সফর এগুলো সহজতার সফর, তাই যদি রেখে দেন আর রমজানের দিনেই আপন রোজাসমূহ তিনি পূর্ণ করে নেন। প্রত্যেক বিবেকবান বালিক মুসলমান নারী পুরুষের জন্য এই রোজা রয়েছে, তো বালিকদের উপর তো ফরজ। আচ্ছা, যারা নাবালিক বাচ্চা রয়েছেন, যদি নাবালিক বাচ্চা, যারা বুঝদার, যারা 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, তো এই বয়সের যারা, তাদেরকে বলা হবে যে তোমরা রোজা রাখো, তাদেরকে কি বলবেন যে তোমরা রোজা রাখো? যদি রোজা রাখার সামর্থ্য থাকে তো তাতে আমাদের উচিত তাদেরকে রোজা রাখানো। আর যদি তারা 10 বছর বয়সী হয়ে যায়, তো রোজা রাখার শক্তি থাকলে তাহলে অবশ্যই রাখাবেন, তাকে অবশ্যই রাখাবেন, যাতে বালিক হয়ে গেলে সেটার উপর পরিপক্ক হয়ে যাবে যে আমি আমার রমজানের রোজা আর ছাড়ব না। তো এই জন্য আমাদের শুরুতেও এটা বলা হয়েছে যে 7 বছর 8 বছর তাদেরকে রোজা রাখান যদি শক্তি থাকে, 10 বছর হলে কঠোরতার সাথে রোজা রাখান যদি তাদের মধ্যে শক্তি থাকে, রোজা রাখার সক্ষমতা থাকে। কিন্তু যদি কোনো বাচ্চা ছেড়ে দেয় 7 বছর কিংবা 8 বছর বয়সের, তো তাদের উপর কাজা নেই, কেননা রোজার যে ফরজিয়ত রয়েছে সেটা বালিক ব্যক্তিদের উপরে, সেটা বালিক মুসলমানদের জন্য। কিন্তু যদি 10 বছরের হয়ে যায় বাচ্চা কিংবা তার থেকেও বয়স বেশি হয়ে যায় কিন্তু বালেক হননি কিন্তু রোজা রাখার, তার যদি রোজা ছুটে যায় কারণ ছাড়া সে ছেড়ে দেয়, রাখার মতো শক্তি সামর্থ্য তার আছে, তখন সে গুনাগার হবে। যদি ওয়ালি অর্থাৎ ঘরের প্রধান যিনি রয়েছেন তিনি যদি সুযোগ দেন তাহলে তিনিও গুনাগার হবেন, তিনিও গুনাগার হবেন। নাবালিক হলে তো প্রকাশ থাকে যে নাবালিকের গুনাহ হয় না, কিন্তু এই বিষয়ে সুযোগ দেওয়া এটা যেন তাদের প্রতি করা না হয়। একেবারে বেসিক বিষয়সমূহ আমি আরো করেছি।
ওই সকল লোকেরা যারা রোজা রাখে না, আপনি জ্ঞানী এবং প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছেন এরপরেও আপনি রোজা রাখেন না, আল্লাহ তাআলা যারা আকেল বালেগ প্রাপ্তবয়স্ক নর নারী উপর রোজা ফরজ করেছেন আর আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজা ফরজ করে আমাদের উপর দয়া করেছেন, কিন্তু দুঃখের বিষয়ে অনেকে ভালো সুস্থবান থাকার পরেও তারা রোজা রাখে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাহে রমজানের প্রতিদিনের রোজা রাখার তৌফিক দান করুক। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমার নাম মোহাম্মদ মামুন। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন ছিল, অপ্রাপ্ত বয়স্ক বালক কি তারাবির নামাজের ইমামতি করতে পারবে? জানিয়ে দিলে মেহরবানি হবে।
জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? গ্রামগঞ্জে দেখা গিয়েছে ছোট বাচ্চারা যেহেতু অপ্রাপ্ত বয়স্কই অনেকে হাফেজে কোরআন হয়ে যায়, তাদেরকে তারাবির নামাজের ইমামতি দেয়া হয়, তো শরীয়তের কি বিধান এই প্রসঙ্গে একটু বিস্তারিত বলুন।
নাবালক বাচ্চা সে তারাবির ইমামতি সে অবস্থায় করতে পারবেন যে অবস্থায় তার পেছনে ইক্তেদাকারীও নাবালক হবেন, বালিক হবে না, তার পিছনে আদায়কারীরাও নাবালক বাচ্চা হবে, তারা বালিক ব্যক্তি না হলে। কেননা কোনো বালিক যদি পিছনে দাঁড়িয়ে যান তার জন্য উচিত হল সেই তার পিছনে নামাজ পড়বে যেই বালিক, নাবালিক বাচ্চাদের পিছনে তিনি নামাজ পড়তে পারবেন না। হ্যাঁ, নাবালিক বাচ্চার পিছনে যদি নাবালিক বাচ্চা মজুদ থাকে আর সে নাবালিক যিনি ইমামতি করছেন ইমামতির বিষয়ে ওনার জানা রয়েছে, তো ঠিক আছে, অতঃপর সেই নামাজ সে পড়াতে পারবেন, অতঃপর এই নাবালিক বাচ্চা ইমামতি করতে পারবেন অর্থাৎ নামাজ পড়াতে পারবেন। তো আমি তাদেরকে পরামর্শ দিব যে ভাই, আমাদের যে সমস্ত বাচ্চারা হাফিজে কুরআন আর তারা হোক নাবালিক, তো আপনি তাকে কোথাও না কোথাও মসল্লার মধ্যে দাঁড় করান, ঘরে করুন কিংবা ছাদে করুন, কোথাও না কোথাও আপনি তাকে দাঁড় করান যাতে সে আপন কোরআন শোনাতে পারেন, সে আপন কোরআন তারাবির আকৃতিতে শোনাতে পারেন। তার পিছনে নাবালক বাচ্চাদের কাতার করুন, তার পিছনে নাবালিক বাচ্চারাই নামাজ পড়বে, আর যারা বালিক রয়েছেন তো তাদের পিছনে বালিক বাচ্চা থাকবে। বালিক বাচ্চা রয়েছেন ঠিক আছে, সবাই দাঁড়াতে পারবেন, কিন্তু সাধারণ যে শরঈ মাসালা রয়েছে এটা খেয়াল রাখতে হবে যে নাবালিকের পেছনে বালিক ব্যক্তিবর্গের নামাজ হয় না, তাদের ইমামতি করানোর জন্য এটা জরুরি যে সামনের ইমামও বালিক হতে হবে।
মাশাআল্লাহ মুফতি সাহেব বিস্তারিত উত্তর প্রদান করেছেন। অনুরোধ করব তারাবি নামাজ প্রসঙ্গে জানার জন্য দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরী রাজভি দামত বরকাতুল আলিয়ার কর্তৃক কিতাব ফয়জানে রমজান যা টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে এটি অধ্যয়ন করে, একটি অধ্যায় হচ্ছে ফয়জানে তারাবি, তারাবি নামাজ সম্পর্কে আলহামদুলিল্লাহ শরীয়তের বিধান বিস্তারিত আমির আহলে সুন্নাত লিখেছেন, অবশ্যই এটি অধ্যয়ন করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন মাহে রমজানের বিশেষ ট্রান্সমিশনের বিশেষ অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠানের মাধ্যমে শরীয়তের বিভিন্ন বিধিবিধান আমরা জানতে এবং শিখতে পারি। অনুরোধ করব এ পর্যন্ত যারা আমাদেরকে এখনও কল করেননি, কল সেন্টারের নাম্বার দেখানো হচ্ছে টিভি স্ক্রিনে, অবশ্যই আপনারা আপনাদের শরীয়তে যে কোনো বিধান জানার জন্য কল রেকর্ড করিয়ে দিন। ইনশাআল্লাহুল করিম সময়ে সময়ে আমরা বিভিন্ন পর্বে আপনাদের আসা কলকে সম্পৃক্ত করব। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS এর মাধ্যমে আপনারা যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে SMS করতে পারেন। জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমার নাম আব্দুল্লাহ। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন,
রোজার সময় কি পানি বাষ্প গ্রহণ করা যাবে? জানিয়ে দিলে মেহরবানি হতো।
জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন।
রোজার মধ্যে স্টিম নেওয়া কিংবা ভাব নেওয়া, এটা কেননা ইচ্ছাকৃত ভাবে ধোঁয়া টানা হচ্ছে, তো এটা রোজা ভেঙে দিবে। এখন রোজা স্মরণে ছিল আর এই আমল করেছে, তো এটা রোজা ভেঙে দিবে। ভাব চাই আপনি তাতে কোনো ঔষধ, কোনো লিকুইড কিংবা কোনো ক্রিম আপনি ঢালুন কিংবা না ঢালুন, সাদা পানিরও আপনি যদি ভাব নেন তো সেটাও রোজা ভেঙে দিবে। এটা মনে রাখবেন, অনেক সময় ধোঁয়া বাহিরে আমরা রোডে বের হই, গাড়িরও ধোঁয়া রয়েছে। আচ্ছা, ঘরে মহিলা রান্না করছেন, খাবার ইত্যাদি বানাচ্ছেন, সেখানেও তো ধোঁয়া রয়েছে। এই যে ধোঁয়া রয়েছে এগুলো মাফ রয়েছে, কারণ এগুলো এমন নয় যে কেউ টানার জন্য এখানে ধোঁয়া টানা হচ্ছে, কিংবা এগুলো তো একেবারে সাধারণভাবে আমরা চলাফেরা করছি আর এগুলো চলন্ত, তো এগুলো নর্মাল। কিন্তু যে ভাপ নেওয়া হচ্ছে, যে স্টিম নেওয়া হচ্ছে, সেগুলো নিয়ম অনুসারে ইচ্ছেকৃতভাবে এগুলো টানছেন নিচ্ছেন, এতে রোজা ভেঙে যাবে যদি তাতে রোজা স্মরণে থাকে। তো এই জন্য রোজাতে স্টিম ইত্যাদি এগুলো একেবারে ব্যবহার করবেন না। এমন কোনো সমস্যা থাকলে তো সাহারির পূর্বে করুন কিংবা ইফতারের পরবর্তীতে।
মাশাআল্লাহ, অনুরোধ করব ফয়জানে, রমজান থেকে রোজার যে আহকাম রয়েছে, রোজার আহকাম মাশাআল্লাহ অত্যন্ত বিস্তারিত আমির আহলে সুন্নাত লিখেছেন, অবশ্যই অধ্যয়ন করুন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম আব্দুর রহমান। হুজুর কাছে আমার একটা প্রশ্ন, ইফতারের দোয়া ইফতারের আগে পড়া উচিত নাকি পরে? জানিয়ে দিলে মেহরবানি হতো।
জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে? আমাদের দেশে প্রচলন রয়েছে, ইফতারি করার পূর্বে আমরা মোনাজাত করি এবং মোনাজাতের সময় আমরা ইফতারির দোয়াও পাঠ করে নিই, যা বিশেষ যে দোয়া ইফতারের জন্য আল্লাহুম্মা লাকা সুমতু, এই যে দোয়া। এখন আমাদের দোয়া কখন আমরা করব, ইফতারি করার পূর্বে বা পরে, এর কি নিয়ম রয়েছে একটু বলুন।
দেখুন, একটি হচ্ছে দোয়া করা, মোনাজাত করা, বিভিন্ন দোয়াসমূহ করতে থাকা, যেভাবে আপনারা মাদানী চ্যানেলের মধ্যেও দেখেন, কিবলা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত মাদানী চ্যানেলের মধ্যেও দোয়া করছেন, তো এই দোয়া তো আপনি পূর্বেও করতে পারবেন, এটা মোনাজাত, এভাবে করাতে কোনো অসুবিধা নেই। আর একটি হচ্ছে ইফতারের দোয়া, তো এই যে ইফতারের দোয়া রয়েছে, যেহেতু তাতে কালিমা এমন রয়েছে, হে আল্লাহ আপনার জন্য রোজা রেখেছি এবং আপনার রিজিকে ইফতার করেছি, তো আফতার তু শব্দ রয়েছে, এই আফতার তু অর্থাৎ আমি ইফতার করে নিয়েছি, তো এই যে দোয়া, তা আপনি একটি খেজুর কিংবা পানি পান করার পরে অতঃপর আপনি সেই দোয়া করুন, যদিও বা আপনি খেজুর খাওয়ার সাথে সাথে সে দোয়া করলেন, যদিও বা ইফতারের পরবর্তী দোয়া, এটা মুবারক দোয়া হয়ে থাকে আর কবুলিয়তপূর্ণ দোয়া হয়ে থাকে। যদি এই সময় কোনো ব্যক্তি দোয়া করেন তো এটা তার জন্য অনেক সওয়াবের কাজ হয়ে যায়।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন, মুফতি সাহেবকেও শুকরিয়া জানাই। অনুরোধ করব দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আর তারি মাদানী দামাত বরকাতুল আলিয়া গোটা মাস আমাদের সাথে থাকবেন, বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। এই পর্যন্ত যারা আমাদেরকে প্রশ্ন করেছে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। আল্লাহ তাআলা মাহে রমজানের অফুরন্ত বরকত আমাদেরকে দান করুক, মাহে রমজান অতিবাহিত করুন মাদানী চ্যানেলের সাথে। আলহামদুলিল্লাহ, বিশেষ ট্রান্সমিশনের বিশেষ অনুষ্ঠান মাদানী চ্যানেল বিভিন্ন সময় নিয়ে এসেছে। অনুরোধ করব কোনো গুনাহে পূর্ণ চ্যানেল যেন আমরা না দেখি, শুধুমাত্র দেখি তো মাদানী চ্যানেল দেখি। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে মাহে রমজানের বরকত দ্বারা আল্লাহ ধন্য করুক। আমিন। বিজাহি খাতিমিন নবিগিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রশ্ন জ্ঞানীর ছবি, প্রশ্ন জ্ঞানীর ছবি, প্রশ্ন জ্ঞানীর ছবি।